পিতামহ প্রভু বলেন, তাহলে হে প্রভু আপনার বস্ত্র, আমি রাজাকে দিই অন্তত বস্ত্র দিয়ে আশ্বাস দিয়ে। অনেক সময় গুরু মহারাজের কিছু জিনিস আমরা বক্তৃত রাখতে, যেটা গুরু মহারাজের জিনিস অথবা মহাপ্রভুর জিনিস বক্তৃত আছে, তো সেটা যেরকম আমরা গম্ভীরাতে দেখে এসেছি, কমণ্ডল এবং পাদুকা আছে এখন। তা রাজা রাজা যেহেতু দর্শনের উৎকণ্ঠা, রাজাকে আশ্বস্ত করার জন্য নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বললেন, একটা বহির্বাস দিন, উত্তরীয় দিন, যা আমি রাজাকে দিয়ে আশ্বস্ত করতে পারি, অন্তত সেটা পেয়ে মনে করবে আমি মহাপ্রভুর কিছু পেয়েছি। তখন ইঙ্গিত দিলেন, তখন গোবিন্দকে যে বললেন উত্তরীয় দাও, গোবিন্দ মহাপ্রভু সেবক আছে একটা উত্তরীয় নিত্যানন্দ প্রভুকে দিয়ে দিলেন। নিত্যানন্দ প্রভু সেই উত্তরীয় নিয়ে রাজাকে দিলেন, রাজা সেই উত্তরকে আলিঙ্গন করলেন, বলে মহাপ্রভু স্পর্শ করা এই উত্তরীয় অনুভব করতে লাগলেন। রামানন্দ রায় কে মহাপ্রভু বলেছিলেন তাড়াতাড়ি পারো চলে আস, আর রামানন্দ রায় চলে এসছেন পুরী ধামে রাজার কাছে, এসে বলছে রাজা আমার দ্বারা রাজকার্য হবে না, মহাপ্রভু সঙ্গে দর্শন হওয়ার পর থেকে মন সব সময় উৎকণ্ঠিত হয়ে আছে, কখন আমি মহাপ্রভুর সঙ্গে মিলিত হব, আর সেই জন্য আমি আর রাজকার্য করতে পারবো না, আমি চাই মহাপ্রভুর সেবা করতে, মহাপ্রভুর সঙ্গে থাকতে। মহাপ্রভুর মাহাত্ম্য রাজা উপলব্ধি করতে পেরেছে। রাজা রামানন্দ রায়কে বলেছেন, ঠিক আছে আপনি মহাপ্রভুর সেবায় পুরোপুরি যুক্ত হন, কিন্তু আপনি রাজকার্য চলাকালীন যখন নিযুক্ত ছিলেন যে বেতন পেতেন সেই বেতন আমি আপনাকে দেব, আর ওটা আপনার পরিবারের জন্য আমি পাঠিয়ে দেব, আপনি নিশ্চিন্তে মহাপ্রভুর সেবা করুন। কত সুযোগ! আসলে যে মহাপ্রভুর সেবা করতে চায় ভগবান তাকে ঠিক সুযোগ দেয়, আর যে করতে চায় না সে অজুহাত দেখাবে, আমার ব্যবসা, আমার ছেলে, আমার মেয়ে। আর কেউ যদি ঐকান্তিক হয় মহাপ্রভু সেবা করতে, মহাপ্রভু ঠিক প্ল্যান করে সময় বের করে দেখবে, সুযোগ বের করে দেবে, সব কিছু করবে। অঘটন ঘটন পটিয়সী, ভগবানের আর একটা নাম হচ্ছে অঘটন ঘটন পটিয়সী, যা ঘটতে পারে না সেটা কেউ ঘটিয়ে দিতে পারে, এই হচ্ছে ভগবানের প্ল্যান। কিন্তু আমরা ভগবানের প্ল্যানে চলতে চাই না, আমরা নিজেরা নতুন প্ল্যান করব, আর সেই জন্য সেই প্ল্যান সাকসেসফুল হয় না। কত প্ল্যান করে তারা ভালো থাকি বারে, প্রকৃতি ভাঙিয়া দেয় সব বারে বারে। ভগবানের প্ল্যান বাদ দিয়ে নিজে নিজে নতুন নতুন প্ল্যান করি আর সব কষাঘাত লাভ করি। তো দেখুন, রামানন্দ রায় চেয়েছেন ভগবত ভজন করতে, সব অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে। শিবাস ঠাকুর ভগবত ভজন করতে চেয়েছেন, টাকা পয়সার আর চিন্তা হলো, মহাপ্রভু আশ্বাস দিয়ে দিলেন লক্ষ্মী দেবীর দরকার হলে ভিক্ষা করতে হতে পারে, কিন্তু তোমার আর অভাব হবে না, কনফার্ম। যে করে আমার আস তার করি সর্বনাশ, তবু যদি না ছাড়ে পাশ তার হই দাসের দাস। ভগবান মহন করেন, গীতাতে বলা আছে অনন্যশ্চিন্তায়ন্ত যে জনা পর্যুপাশতে তেষাং নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহাম মহাম। যে আমার চিন্তা করে তার যা লাগবে সেগুলো আমি দেই, আর যা আছে আমি নিজে সিকিউরিটি হয়ে সব কিছু রক্ষা করি, কোনো চিন্তা নেই। আমরা সিকিউরিটি কি দিতে পারি, লক করে রাখতে পারি, ক্যামেরা রাখতে পারি, কিন্তু সিকিউরিটি তো দেওয়ার মালিক আর একজন, রাখে কৃষ্ণ মারে, আর মারে কৃষ্ণ কোন বাবার ক্ষমতা আছে রাখবে। সেই জন্য আসল রক্ষাকর্তা হচ্ছে ভগবান। রাজার কাছে রাজা রামানন্দ রায়কে নিশ্চিন্ত করে দিলেন, আপনার চিন্তা নেই, পরিবারের চিন্তা নেই, খাওয়া পড়ার চিন্তা নেই, সব আমি ব্যবস্থা করছি, আপনি যান নিশ্চিন্তে মহাপ্রভুর সেবা করুন। কিন্তু আমার একটা অনুরোধ। কি অনুরোধ? আমাকে একটু দর্শনের ব্যবস্থা করে দেবেন। রামানন্দ রায় তো পণ্ডিত মানুষ, রসিক মানুষ, মহাপ্রভুর কাছে গেলেন, দর্শন করলেন, বললেন না প্রভু একটু রাজার সঙ্গে একটু দেখা করবে, কারণ আগের খবর শুনেছে। স্বামী ভট্টাচার্য বলেছেন, নিত্যানন্দ প্রভু বলেছেন, কারো সম্মতি দেননি, বরঞ্চ রেগেও গিয়েছেন, চলে যাবেন, সেই জন্য আর বললেন না প্রভু রাজার সঙ্গে দেখা করো। তিনি কি করেছেন? বুদ্ধিমান তো, ঘুরিয়ে অন্য বলছে, রাজা খুব বরম ভক্ত, রাজা রাজার তার বৈরাগ্য, তার আপনার প্রতি দর্শনের যে উৎকণ্ঠা, যে উৎকণ্ঠা আমার পর্যন্ত নেই, আপনাকে দর্শনের যে উৎকণ্ঠা, যে উৎকণ্ঠা আমার পর্যন্ত নেই, তার থেকে বেশি উৎকণ্ঠা হয়েছে রাজা। রাজা পরম ভক্ত। মহাপ্রভু বুঝতে পেরেছেন, বললেন ঠিক আছে, রাজাকে তো আমি দর্শন দিতে পারি না, তবে রাজার পুত্রকে আমি দর্শন দেব, তুমি ব্যবস্থা করো রাজার পুত্রকে নিয়ে আসো। রাজার পুত্র মানে দেখতে শুনতে সুন্দর হবে, আর সুন্দর ছেলে, এমনি ছোট ছেলে এমনি দেখতে ভালো হয়, তারপরে আবার রাজার পুত্র, সুন্দর দেখতে হবে, আর সুন্দর করে হলুদ কাপড় পরিয়ে সুন্দর সাজিয়ে দিয়েছে, মহাপ্রভুর কাছে নিয়ে এসছে, আর মহাপ্রভু সেই ছেলেটাকে দেখে তার কৃষ্ণ স্ফূর্তি হয়েছে, কৃষ্ণের কথা মনে পড়েছে। যারা শুদ্ধ ভক্ত, যা কিছু দেখে কৃষ্ণের অনুকূলে, কেউ যখন মুকুন্দ একবার নবাব হোসেন শাহের চিকিৎসা করতে গেছেন, উনি আয়ুর্বেদিক ডাক্তার ছিলেন, উনি চিকিৎসা করতে গিয়েছেন রাজাকে, রাজা উচ্চ আসনে বসে আছেন, আর সেখানে উঠে মুকুন্দ কবিরাজ ছিলেন, আয়ুর্বেদিক ডাক্তার ছিলেন, উনি চিকিৎসা করছেন। ইতিমধ্যে একজন একটা ময়ূর পাখা এনে রাজাকে বাতাস করতে শুরু করেছে, সঙ্গে সঙ্গে ওনার কৃষ্ণ স্মরণ হলো, আর সঙ্গে সঙ্গে ওখান থেকে পড়ে গেলেন, মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কোথায় রাজাকে ডাক্তার, রাজাকে দেখবে রোগীকে দেখবে, উল্টে ডাক্তার রোগী হয়ে গেল তাড়াতাড়ি। হ্যাঁ, রাজা মুকুন্দকে তুলে জল টল দিলেন, আর বলেছে কি হয়েছে কি হয়েছে? তা বলছে আমার একটু মৃগী রোগ আছে, মৃগী রোগ আছে তাই এরকম। তাই আসলে রাজা বুঝতে পারলেন এ সাধারণ লক্ষণ নয়, এ হচ্ছে উন্নত। এইভাবে যারা ভক্ত তারা ভগবত ভক্তির অনুকূল কৃষ্ণ বিষয়ক যা, আমি মনে হয় কালকে বলছিলাম যে না, হরিদাস ঠাকুর যখন কালিয়া আছে সর্প দেখেছে আর কালিয়া নাগের কীর্তন শুনেছে, সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে গেছে, কৃষ্ণ স্মরণ হয়েছে। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। স্থাবর জঙ্গম কিছু না দেখে তার ইষ্টদেবকে সব জায়গায় দেখে, যাহা যাহা যেখানে যেখানে চোখ পড়বে সেখানেই সে কৃষ্ণকে দেখতে পায়। তা মহাপ্রভু যখন দেখলেন ছেলেটা এসেছে দেখতে খুব সুন্দর, তাকে দেখে কৃষ্ণের কথা মনে পড়েছে, মনে হয় যে কৃষ্ণ যেন এসে গেছে, আর কৃষ্ণ মনে করে তাকে ধরে আলিঙ্গন করেছে। মহাপ্রভু আলিঙ্গন পেলে কি হবে? তার প্রেম হবে। শ্রীনিবাস আচার্য যখন অভিরাম ঠাকুরের সঙ্গে দেখা হয়েছিল, শ্রীনিবাস আচার্যকে অভিরাম ঠাকুরের হাতে এক জয়মঙ্গল চাবুক থাকতো। এই জয়মঙ্গল চাবুক দিয়ে যাকে মারতেন তারই কৃষ্ণ প্রেম হয়ে যেত। আমরা যদি আজ্ঞা পেতাম, শ্রীনিবাস আচার্যকে 2 ঘা মেরেছিলেন, তাতেই কৃষ্ণ প্রেম হয়েছিল। 3 বার যখন মারতে গেছেন, মালিনী দেবী অভিরাম ঠাকুরের স্ত্রী হাত ধরে বললেন, না আর মেরো না, মারলে ও পাগলের মতন হয়ে যাবে, ওর দ্বারা তো জগতে কৃষ্ণ ভক্তি প্রচার হবে, সে যদি কৃষ্ণ প্রেমে পাগল হয়ে থাকে তাহলে তো প্রচার হবে না, এই জন্য আর নাই। এইভাবে মহাপ্রভুর আলিঙ্গন পেলে তো কৃষ্ণ প্রেম হবে, আর তার ভিতরে দিব্য ভাব জাগ্রত হলো, আর সে যখন ঘরে ফিরে গেল তাকে আলিঙ্গন করে রাজা মনে হচ্ছে যেন আমি মহাপ্রভুকে আলিঙ্গন করছি, তা এই অনুভূতি হচ্ছে, কারণ সে এই পাওয়ার পেয়েছে, আর সেই পাওয়ারের সঙ্গে কানেক্টেড হয়ে সেও পাওয়ার পেয়ে যাচ্ছে। এইভাবে মহাপ্রভু কৃপা করলেন রাজাকে, রাজা খুব উৎকণ্ঠা, বারবার ভক্তদের বলছে যদি আমি দর্শন না পাবো, কানে কুন্দল পড়ে আমি ভিখারি হয়ে, আমি যোগী হয়ে, আমি ফকির হয়ে, ফকির না আমি বৈরাগী হয়ে আমি চলে যাব। এই করতে করতে কি হলো, বেড়া কীর্তন হলো। রাজা প্রতাপরুদ্র কিভাবে মহাপ্রভুর কৃপা পেলেন সেটা মাঝখানে আর একটা লীলা আছে, সেইগুলো বলে আমি কৃপাটা বলবো। সে প্রথমে ভক্তরা আসলেন, গুন্ডিচা মার্জন হলো, কবিরাজ গোস্বামী যেরকম পরপর লিখেছেন সেভাবে কিছুটা বলার চেষ্টা করছি। তারপরে হলো আগমন, তারপরে বেড়া কীর্তন, তারপরে হলো গুন্ডিচা মার্জন। অনেক ভক্তরা বলছিলেন গুন্ডিচা মার্জনের কথা কিছু বলুন। মহাপ্রভু ভক্তরা যখন এসেছেন রথযাত্রা উপলক্ষে, আর রথের আগের দিন হয় গুন্ডিচা মন্দির মার্জন, মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন আমার দরকার, ঝাড়ু দরকার, পাত্র দরকার, সব ভক্তদের নিয়ে আমি গুন্ডিচা মার্জন করব। রাজাকে বলে সব ব্যবস্থা হয়ে গেল, ঝাড়ু, তারপরে পাত্র, মাটির পাত্র। মহাপ্রভু যেদিন গুন্ডিচা মন্দির মার্জন হবে সেই দিন খুব ভোরে ভোরে উঠে গুন্ডিচা ভক্তদের নিয়ে গুন্ডিচা মন্দির মার্জনে গেলেন। মার্জনে গিয়ে সেখানে প্রথমে কি করলেন, সবাইকে বললেন যত কি বলে ঘাস অথবা খড় কুটো যা আছে সব এক জায়গায় জড়ো করো, হাত দিয়ে সব জড়ো করো, যত নোংরা আছে পাতা খড় কুটো, যার কম হবে তাকে পিঠাপানা খেতে দিতে হবে, মানে যে কম জোগাড় করবে প্রত্যেকের জোগাড় করে আলাদা আলাদা করে রাখো, যারটা কম হবে তার কাছ থেকে পিঠাপানা খাবো। অর্থাৎ বোঝা যাবে সে কম সেবা করেছে। তাই এরকম যখন সবাই জোগাড় করলো, দেখা গেল সবার খড়কুটা যা হলো টোটাল করলে যা হয় তার থেকে মহাপ্রভুর খড়কুটা বেশি হয়ে গেল, মহাপ্রভু একা আরো বেশি করলো। তারপরে কি করলেন, ঝাড়ু দিলেন, তারপরে কি করা হলো, ইন্দ্রদুম্ন সরোবর থেকে সবাই লাইনে লাইনে দাঁড়িয়ে গেলেন, মাটির পাত্র ছিল মাটির পাত্র দিয়ে জল ভরা হলো, একজনের হাত থেকে আর একজনের হাত, আর একজনের হাত থেকে আর একজনের হাত, এইভাবে করে ইন্দ্রদুম্ন সরোবর থেকে গুন্ডিচা মন্দির পর্যন্ত লাইনে একজনের হাত থেকে হাতে এরকম দিতে লাগলেন, জল ভর্তি পাত্র যাচ্ছে আবার খালি পাত্র আসছে, যে দিচ্ছে সে বলছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ বলে দিচ্ছে, যে নিচ্ছে সে হরে কৃষ্ণ বলে নিচ্ছে। হ্যাঁ, তা শুধু হরে কৃষ্ণ ছাড়া অন্য কথা নয়, আমরা শিক্ষা পাই যে মুখে নাম, হাতে কাম। আমাদের গুরু মহারাজের একটা লীলা আছে, তিনি যখন কৃষ্ণনগরে আগে যেতেন সাইকেল চড়ে চড়ে যেতেন, কারণ তখন তো অত টাকা পয়সা ছিল না, রড কিনতে, সিমেন্ট কিনতে নিজে সাইকেল চড়ে যেতেন। অনেক সময় এও হতো কলকাতায়ও আসতেন, আর এও লীলা আছে যে রডের রড লরি ভর্তির যে রড, হ্যাঁ, সেই রড যখন কলকাতা থেকে মায়াপুরে পাঠাতেন, রাস্তায় দুষ্কৃতীরা কিছু রড অনেক সময় চুরি করে নিয়ে নিত। এই জন্য গুরু মহারাজ অনেক সময় এও আছে যে রডের লরির উপরে বসে বসে কলকাতা থেকে মায়াপুর এসেছেন, কত কষ্ট করেছেন। একদিন কৃষ্ণনগরে উনি যখন সাইকেল চড়ে চড়ে গেলেন, গুরু মহারাজ যেখানে যেতেন পরিশ্রম করতেন, হাতে পরিশ্রম করতেন কিন্তু মুখে সবসময় হরিনাম করতেন। উনি সাইকেল চালাতেন, হরিনাম করতেন, সাইকেল চালাচ্ছেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এরকম করতে করতে পুরো আধা ঘন্টা বা 45 মিনিট যা সময় লাগে পুরোটা সাইকেল চালিয়ে গেলেন, আর পুরোটাই হরিনাম করতে করতে উনি যেতেন। একদিনের কথা, এরকম হরিনাম করতে করতে এসছেন, আর হরিনাম করলে কি হয়, ক্লান্ত ঘাম হলেও মুখের ভিতরে একটা উজ্জ্বলতা বিরাজ করে, যারা হরি ভজন করে তাদের ভিতরে একটা উজ্জ্বলতা বিরাজ করে, আনন্দ বুক হয়। একজন ধনী লোক রডের মাল ওই সিমেন্টের হোলসেলার বা বড় দোকানদার, তার দোকানে যখন এসেছেন গুরু মহারাজ, কৃষ্ণনাম করতে করতে এসেছে, মুখে খুব উজ্জ্বল, আর ওনাকে দেখে এই ধনী লোকটা চিৎকার করে ওঠে, এই তোমাদের কিছু নেই সাধু, টাকা পয়সা নেই, ভিক্ষা করে চলো, তোমাদের মুখে এত হাসি কি করে, আর আমার এত টাকা আছে, কোটি কোটি টাকা আছে আমার, অথচ আমার মুখে একটু হাসি নেই, তোমাদের মুখে এত হাসি কি করে। গুরুমল নিজেই লীলাটা নিজের লীলা বলছিলেন। তাই আসলে যখন কেউ সেবা করবে, সেবার সঙ্গে যখন মুখে নাম করবে, তখন আর কোনো পরিশ্রম হবে না, বরঞ্চ ভিতর থেকে একটা দিব্য আনন্দ আসবে। এই জন্য এই গুন্ডিচা মন্দির মার্জন লীলাতে মহাপ্রভু শিখালেন যে হাতে দিচ্ছে হরে কৃষ্ণ বলে দিচ্ছে, হাতে নিচ্ছে হরে কৃষ্ণ বলে নিচ্ছে, আবার ঘটে ঘটে লেগে ঘট অনেক ভেঙেও যাচ্ছে, এইভাবে করে জল দিয়ে পুরো গুন্ডিচা মন্দির জল দিয়ে ধুয়ে দেয়া হলো, প্রণালিকা করে জল বের করে দেয়া হলো, সুন্দর ধুয়ে দেয়া হলো। তারপরেও সিংহাসনে যদি কিছু দাগ টাগ থাকলো, মহাপ্রভু নিজের উত্তরীয় দিয়ে ঘষে ঘষে সে দাগও উঠিয়ে দিলেন। তাহলে সেই জায়গাটা কি হলো, খড়কুটো গেল, ধুলো বালি গেল, ধুয়ে দিলেন, ঝাড়ু দিলেন, জল দিয়ে ধুয়ে দিলেন, তারপরে দাগ থাকলো সেগুলো উত্তরী দিয়ে ঘষে পরিষ্কার করে দিলেন, জায়গাটা নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হলো। আর সেই জায়গাটা হলো জগন্নাথের বসার উপযুক্ত। এই গুন্ডিচা মন্দিরের ব্যাখ্যা করতে যে ভক্তিসিদ্ধ ঠাকুর প্রভুপাদ তাৎপর্য লিখছেন, গুন্ডিচা মন্দির মার্জন করে যেমন জগন্নাথকে বসানো হয়, ঠিক সেরকম আমরা চাই আমার হৃদয়ে ভগবানকে বসাব, আর এই ভগবানকে বসাবো যে জায়গা, সেই জায়গায় যদি নোংরা থাকে, ধুলো বালি থাকে, কাকড় থাকে, তাহলে তো সেখানে ভগবান বসবে, বসবে না। ঠিক সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করতে হবে। কি দিয়ে পরিষ্কার করতে হবে, হরিনাম, পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন, কৃষ্ণ নাম সংকীর্তনে তাই শিক্ষা দিলেন। বড় বড় কামনা বাসনা হচ্ছে বড় বড় খড়কুটো, ওগুলোকে উঠে ফেলতে হবে। হৃদয়ে এগুলো আছে, কি আছে, খড়কুটো রূপ কামনা বাসনা ভিতরে আছে, এগুলোকে ফেলে ফেলে দিতে হবে। স্থূল কামনা বাসনা আছে, আর কিছু সূক্ষ্ম কামনা, ধুলো বালি সূক্ষ্ম কামনা বাসনাও আছে, সেগুলোও জল দিয়ে ধুতে হবে। তারপরে এই যে দাগ আছে, বলা হচ্ছে দাগ হচ্ছে ব্রহ্মে লীন হয়ে যাওয়ার ইচ্ছা, সেটাকেও পরিষ্কার করে দিতে হবে। ভিতরে যেন এই ভাবও তা থাকে, স্থূল কামনা বাসনা, সূক্ষ্ম কামনা বাসনা, ব্রহ্মে লীন হয়ে যাওয়া, এসবটাকেও মুছে ফেলতে হবে। যখন হৃদয় এরকম শুদ্ধ হবে তখন জগন্নাথ এসে পৌঁছবে। গুন্ডিচা মন্দির মার্জন হলো, মহাপ্রসাদ সেবা হলো, মহাপ্রভু আসলেন, পরের দিন কি হবে? গুন্ডিচা মন্দিরের পরের দিন কি হয়? রথযাত্রা হয়। আর রথযাত্রার দিনে মহাপ্রভু খুব ভোরে ভোরে উঠেছেন, ভোরে ভোরে উঠে পহণ্ডি বিজয় দেখবেন বলে সব স্নান কার্য টার্য সব করে তাড়াতাড়ি সব ভক্তদের নিয়ে এসে উপস্থিত হয়েছেন পহণ্ডি বিজয় দেখার জন্য। জগন্নাথ মন্দির থেকে রথে উঠে সেটাকে বলা হয় পহণ্ডি বিজয়। কিভাবে বিজয় করছেন জগন্নাথ মন্দির থেকে, কিভাবে রথে উঠছেন জগন্নাথ? বিরাট বড় বড় জগন্নাথ, আর জগন্নাথের পাণ্ডারাও যেন মত্ত হাতির মতন। আর তারা কি করেছে, জগন্নাথের এই মাজায় কোমরে দড়ি বেঁধেছে, আর কিছু ভক্ত সামনে দিয়ে হাসকা টান দেবে, আর সেই তালে পিছন থেকে কেউ আবার ঠেলা দেবে, এভাবে টানবে আর ঠেলা দিয়ে জগন্নাথ এক জায়গা থেকে আর এক জায়গায় এসে পড়বে এক টানে ঠেলে দিয়ে। তাদের একটা মাপ আছে, আর যেখানে এসে পড়বে, মাটিতে পড়লে তো কষ্ট পাবে জগন্নাথ, সেখানে সুন্দর বালিশ দেওয়া আছে, হাঁচকা টান দেওয়া হবে, জগন্নাথ এসে বালিশের উপরে পড়বে, ঠাস করে বালিশ ফেটে যাচ্ছে, আর ওখান থেকে আবার এক টান দিচ্ছে, আর একটা বালিশের উপর আবার বালিশ ফেটে যাচ্ছে, তো প্রচন্ড শব্দ, শব্দ প্রচন্ড হয়, আর তুলো উড়ে যায়। দিয়ে হচ্ছে পহণ্ডি বিজয়, ঠেলা ঠেলি করে জগন্নাথকে রথে চড়ানো হয়। জগন্নাথ কারো শক্তিতে যায় না, জগন্নাথ নিজের ইচ্ছাতে বিহার করার জন্য জগন্নাথ যান। জগন্নাথ বের হচ্ছেন, কোথায় যাবেন বলে? বৃন্দাবনে যাবেন, গুন্ডিচাতে যাবেন, মাসির বাড়িতে যাবেন, আর গুন্ডিচা, মাসির বাড়ি আর সুন্দরাচল, সুন্দরাচলে যাবেন, এই চারটে নাম আছে, সুন্দরাচল, মাসির বাড়ি, গুন্ডিচা মন্দির, বৃন্দাবন, একই জায়গা। যে যেভাবে সেই জন্য জগন্নাথের আনন্দ, জগন্নাথ অনেকদিন পরে রাধারানীর সঙ্গে মিলিত হতে যাবেন। জগন্নাথ রথে চড়লেন, চড়ার পরে মহাপ্রভুর ভক্তরা কি করলেন, মহাপ্রভুর ভক্তদের চারটি দলে বিভক্ত করলেন। একটা দলে শিবাস ঠাকুর নাচছেন, একটা দলে বক্রেশ্বর পণ্ডিত, একটা দলে নিত্যানন্দ প্রভু, একটা দলে হরিদাস ঠাকুর, এরকম সব বর্ণনা করা আছে। আবার তাদের দলে কারা কারা কীর্তন করছেন, স্বরূপ দামোদর কীর্তন করছেন, মুকুন্দ কীর্তন করছেন, এরকম কীর্তনীয়দের ভাগ করে দিয়েছেন। আবার কারা কারা দোহারি হবে তাদেরও নাম ঠিক করে দিয়েছে, এরকম চারটে দল হয়েছে। আর তিনটে দল হয়েছে, একটা দল হচ্ছে শান্তিপুরের দল, একটা হচ্ছে শ্রীখণ্ডের দল, আর একটা দল হচ্ছে কুলিন গ্রামের দল। কুলিন গ্রাম থেকে যত ভক্তরা এসেছে, সত্যরাজ, রামানন্দ, তাদের নিয়ে একটা দল হয়েছে। শান্তিপুর থেকে যে দল এসেছে, অচ্যুতানন্দ, তার একটা দল, একটাই দল হয়েছে। শ্রীখণ্ড থেকে এসেছেন রঘুনন্দন, মুকুন্দ, নরহরি, তাদের একটা দল, এই তিনটে দল, আর বাকি ভক্তদের নিয়ে আর চারটে দল, কয়টা হলো? সাতটা। সাতটা জলে মহাপ্রভুকে, মহাপ্রভু সাতটা দলে সবাইকে ভাগ করে দিলেন, ভাগ করে তারা সাতটা দলে কীর্তন করতে লাগলেন। সামনে চারটে দল, দুই পাশে দুটো দল, আর পিছনে একটা দল। কিন্তু মহাপ্রভুর এক অদ্ভুত লীলা করলেন, প্রত্যেক দলের ভক্তরা ভাবছে খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, বিশেষ আনন্দ হচ্ছে, মহাপ্রভু আমার দলেই শুধু আছে। দুঃখ এইটুকু যে মহাপ্রভু অন্য দলে যাচ্ছেন না, কারণ ভক্তরা ভাবছে আমার দলে আছেন মানে অন্য দলে নেই। কিন্তু মহাপ্রভু যে এক অদ্ভুত লীলা করেছেন, যে লীলা তিনি রাসলীলায় করেছিলেন, শত কোটি গোপীর সঙ্গে নিজেকে শত কোটি রূপে বিভক্ত করেছিলেন, প্রত্যেক গোপী মনে করেছে যে আমার সঙ্গে কৃষ্ণ আছে, ঠিক এই গৌর লীলাতেও মহাপ্রভু নিজেকে সাত ভাগে বিভক্ত করেছেন। তার আগে একটা কথা, রথযাত্রা শুরু হবে, রাজা ঝাড়ু নিয়ে এসেছে রথকে সামনে ঝাড়ু দেওয়ার জন্য। মহাপ্রভু দূর থেকে দেখেছেন রাজা, উড়িষ্যার রাজা, সে ঝাড়ু নিয়ে এসে ভগবানের সেবা করার জন্য। মহাপ্রভু মনে মনে খুশি হয়ে গেলেন, কার প্রতি? এই কপাল খুলে গেল, এই যে খুশি হয়ে গেছেন, এই যে সন্তুষ্ট হয়ে গেছেন, যেহেতু এত বড় রাজা আর নিচু সেবা করছেন, এই জন্য মহাপ্রভু খুশি। আমরা নিচু সেবা করতে চাই না, আমি তো ইনচার্জ, আমি বড় সেবাটা আমি। যখন যুধিষ্ঠির মহারাজ রাষ্ট্রীয় যজ্ঞ করেছিলেন, সবাই ডিসকাশন হলো কে কোন সেবা করবেন, ভগবান কৃষ্ণ কি সেবা দায়িত্ব নিয়েছিলেন, চরণ ধোয়া, ব্রাহ্মণের চরণ ধোয়াবেন এই দায়িত্ব নিয়েছিলেন, কত নিচু সেবা। মহাপ্রভু কবিরাজ গোস্বামী লিখছেন যে মহাপ্রভু দেখছেন এত বড় রাজা হয়ে সে কি করেছে, নিচু সেবা করছেন, আর সেই জন্য উনি খুশি হয়ে গেছেন। আর খুশি হয়েছেন বলে কি দেখতে পেয়েছেন, কি তার জীবনে দর্শন হলো যা সাধারণ ভক্তরাও পাচ্ছে না। সাধারণ ভক্তরাও যে যে দলে আছে সেই দলে ভাবছে মহাপ্রভু শুধু আমার দলে আছে। তারা এই মহাপ্রভুর যে অলৌকিক লীলা, একই সঙ্গে যে সাতটা দলে তিনি বিভক্ত হয়ে আছেন, সবার সঙ্গে হরিনাম করছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, অন্য ভক্তরা বুঝতে পারছেন না। কিন্তু দেখুন, যে রাজা মহাপ্রভুকে দর্শন পাচ্ছিলেন না, সেই রাজা দূর থেকে মহাপ্রভুর কীর্তন দেখছেন, সাতটা দলে কি দেখছেন, উনার চোখে ওটা ধরা পড়েছে। আর সার্বভৌম দুইজন দেখছিলেন দূর থেকে, ওই দুইজনই দেখতে পাচ্ছেন একই সঙ্গে মহাপ্রভু সাতটা দলে আছে। কিন্তু ওই সঙ্গে যত ভক্ত ছিল কেউ বুঝতে পারছে না, তারা সবাই ভাবছে আনন্দ পাচ্ছে আমার দলে মহাপ্রভু, কিন্তু অন্য দলে নেই, এই হচ্ছে আমার একটু দুঃখ। কিন্তু আসলে মহাপ্রভু একই সঙ্গে সাতটা দলেই আছে। মহাপ্রভু যখন সামনে কি দেখছেন, কীর্তন জগন্নাথ দেখছেন, আবার লীলা করছেন, যখন উনি সামনে জগন্নাথের সামনে কীর্তন করছেন, জগন্নাথ হুড় হুড় করে চলছেন, আবার মহাপ্রভু যখন নিজে পিছনের দিকে আসছেন, তখন জগন্নাথ মহাপ্রভুকে দেখতে না পেয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, আর রাজা বড় বড় হাতি নিয়ে টানার চেষ্টা করছে যাচ্ছে না, মহাপ্রভু হয়তো পাশে একটু বসেছেন, আর মহাপ্রভুকে দেখতে পাচ্ছে না, জগন্নাথ চুপ দাঁড়িয়ে আছে, হাতি দিয়ে টানছেন, ঘোড়া দিয়ে টানছেন, আর চলে না। সবাই এসে বলে প্রভু আপনি আসুন, আপনি না আসলে জগন্নাথ চলবে না। মহাপ্রভু এসে এক ঠেলা দিয়েছে, হুড় করতে করতে দৌড়াচ্ছে। তাই এইভাবে মহাপ্রভু জগন্নাথের রথযাত্রায় খুব নিত্য কীর্তন করলেন, সারা রাস্তা কীর্তন করলেন। তারপরে ওনার ইচ্ছা হলো আমি নাচবো, বেশি করে নাচবো, বেশি করে কীর্তন করব। আর সেই জন্য সাতটা দলকে সব এক জায়গায় করলেন, আগে সাতটা দল চারটে সামনে, দুটো দুই পাশে, পিছনে একটা দল ছিল। যখন মহাপ্রভুর নিজের খুব কীর্তন করার ইচ্ছা হলো আমি এখন উদ্দণ্ড নিত্য কীর্তন করব, তখন এই সাতটা দলকে সব সামনে নিয়ে আসলেন, এক জায়গায় নিয়ে আসলেন, আর মহাপ্রভু তার মাঝে কীর্তন শুরু করলেন, হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কীর্তন করছেন, নাচছেন, গাইছেন, চৈতন্য চৈতন্য বর্ণনা করা আছে। বিরাট শরীর ধপাস করে পড়ে যাচ্ছে, ওই রকম যদি কেউ উদ্দণ্ড লাভ দিয়ে ওখান থেকে পড়ে যায় মনে হয় যেন হাত পা একবার চুরমার হয়ে যাওয়ার কথা। কিন্তু মহাপ্রভুর কিছু হচ্ছে না, শরীরটা তার তুলোর মতন নরম, মাখনের মতন নরম, কিন্তু যখনই পড়ছে ধাম করে শব্দ হচ্ছে, মনে আছে এই হাড় গোড় বনে গেল, কিন্তু না কিছুই হচ্ছে না। এরকম উদ্দণ্ড নিত্য কীর্তন করছে, চোখের জলে ভাসছে ফিসকির মতন, চারিদিকে যারা থাকছে সবাইকে সেই প্রেম নেত্রে ভাসিয়ে দিচ্ছেন, সবার গায়ে মহাপ্রভুর চোখের জল পড়ছে। এই জল যদি আমাদের গায়ে পড়তো এক ফোঁটা, হায় রে। মহাপ্রভুর কীর্তনটাকে জাগা করে দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভু একা মহাপ্রভুকে সামলাচ্ছেন সামলাচ্ছেন। তার চারিদিকে আবার ব্যারিগেড হয়েছে, সব ভক্তরা ব্যারিগেড করে মহাপ্রভুকে গার্ড দিচ্ছে যাতে বাইরের লোক ডিস্টার্ব না করে। তার বাইরের দিকে আবার রাজা তার সব সৈন্য সামন্তকে বলেছেন, সব সিকিউরিটি তাদেরকে দাঁড় করে দিয়েছেন, তোমরা চারিপাশে থাকো, মহাপ্রভুর মহাপ্রভুর ভক্তদের কীর্তনে যেন ডিস্টার্ব না হয়। প্রথম ব্যারিগেড হচ্ছে নিত্যানন্দ প্রভু, তারপরের ব্যারিগেড হচ্ছে ভক্তরা, তারপরের ব্যারিগেড হচ্ছে রাজার লোক। একবার কীর্তন হচ্ছে, শিবাস ঠাকুর কীর্তন দেখছেন, রাজাও কীর্তন দেখছেন, শিবাস ঠাকুর এসেছে এক পাশে দাঁড়িয়ে একটু কীর্তন দেখছেন, সামনে দাঁড়িয়ে গেছেন মহাপ্রভুর। হঠাৎ কখনো কখনো ভক্তরা দাঁড়িয়ে হা করে শুধু মহাপ্রভুর লীলা দেখেন, কীর্তন দেখছেন। এদিকে রাজা তার পিছনে দাঁড়িয়ে মহাপ্রভুর কীর্তন দেখছেন দেখছেন। তা রাজা আসলে আমরা কি বলি? আমরা যদি কোনো রাজা আসে, কোনো মুখ্যমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী আসে, ভক্তদের বলে এই সরো সরো, রাজা ভগবানকে দর্শন করবে, দর্শন করবে সরে। তা উনার কাছে ছিল হরিচন্দন, উনার সিকিউরিটি গার্ড, রাজার সিকিউরিটি গার্ড, যিনি হচ্ছেন মানে সিকিউরিটি ফোর্সের লিডার। রাজার সঙ্গে এসেছেন, রাজা মহাপ্রভুর কীর্তন দেখছেন, আর তার সামনে শিবাস ঠাকুর দাঁড়িয়ে আছে। আর মহাপ্রভুকে দেখতে একটু মহাপ্রভুর অসুবিধা হচ্ছে, তখন এই হরিচন্দন যে সিকিউরিটি গার্ডের লিডার, সে শিবাস ঠাকুরকে বলছে একটু সরো সরো। শিবাস ঠাকুর সরছে না, শিবাস ঠাকুর সরছে না, আবার বলছে। রাজা দেখবে, দেখতে একটু ডিস্টার্ব হচ্ছে, সামনে শিবাস ঠাকুর দাঁড়িয়ে আছে, আর সিকিউরিটি গার্ড শিবাস ঠাকুরকে হাত দিয়ে বলছে সরো সরো। রাজা উনার তো ওদিকে, রাজা কি ওদিকে খেয়াল নেই, উনার আছে মহাপ্রভু, মহাপ্রভুর দিকে দৃষ্টি দিয়েছে, আর বারবার যখন ডিস্টার্ব করছে সরো সরো, রাজা দেখবে। শিবাস ঠাকুর রেগে গেছে, খেয়ে পেয়ে পিছনে ঘুরে এক চাওয়ার মেরেছে, কাকে? সিকিউরিটি গার্ডের যে পুরো পুলিশ প্রধান, উড়িষ্যার পুলিশ প্রধান, তাকে এক চড় মেরেছে। আর সে কি আর ছেড়ে দেবে? সে বলছে হ্যাঁ তুমি আমাকে মারলে, সে আবার মারতে গেছে। রাজা বলছে চুপ, তোর অনেক জন্মের ভাগ্য শিবাস ঠাকুরের চড় খেয়েছ। এভাবে মহাপ্রভু নিত্য কীর্তন করছেন, সবাই দেখছেন মহাপ্রভু। আর মহাপ্রভু কীর্তন করতে করতে যখন ক্লান্ত হয়ে গেছেন, জগন্নাথ উদ্যানে বসেছেন, জগন্নাথের উদ্যানে যখন বসেছেন আর শুয়ে রেস্ট নিচ্ছেন, জগন্নাথ উদ্যানে প্রবেশ করে, জগন্নাথ উদ্যান হচ্ছে রথযাত্রা শুরু হয় মন্দির থেকে, গুন্ডিচা মন্দির যাওয়ার পথে যে গৌড়ীয় মঠ আছে তার একটু পরেই বাঁ হাতে সেই জগন্নাথ উদ্যান। সেখানে মহাপ্রভু একটু বিশ্রাম করছিলেন, খুব নিত্য কীর্তন করেছেন। তো তখন সার্বভৌম ভট্টাচার্য অন্য ভক্ত বলছেন, রাজা রাজা এই আপনার সময়, আপনি সাধারণ বেশ ধারণ করে আপনি মহাপ্রভুর কাছে যান। আর রাজা সেই সুযোগে চলে গেছেন মহাপ্রভুর কাছে। মহাপ্রভুর কাছে যখন পৌঁছে গেছেন, মহাপ্রভু তখন বিশ্রাম করছেন। মহাপ্রভু বিশ্রাম করলে মহাপ্রভুর চরণ ম্যাসেজ করছেন, প্রণাম করে তার চরণ ম্যাসেজ করছেন আর কীর্তন গাইছেন, জয়তিতে ধিক জন্ম না ব্রজ। এই গান গাইতে গাইতে, অর্থাৎ গোপী গীত, গোপীদের খুব প্রিয় গীত, যে গীত গাইলে, যেমন গোপীরা যখন এই গোপী গীত গিয়েছেন তখন কৃষ্ণ আর লুকিয়ে থাকতে পারেননি। এই জন্য যারা গোপী গীত গায় তাদের কাছে কৃষ্ণ আর লুকিয়ে থাকতে পারে না, তাড়াতাড়ি দর্শন দেন। এই জন্য কার্তিক মাসে ভক্তরা গোপী গীত গায়। তা এখানে গোপী গীত যখন গাইছেন রাজা, গোপী গীত গাইছেন গোপীদের গীত, আসলে গোপী গীত হচ্ছে সেই গীত যখন কৃষ্ণ রাসলীলা থেকে অদৃশ্য হয়ে গেলেন, তখন গোপীরা কৃষ্ণের বিরহে কৃষ্ণকে খুঁজছেন আর এই গোপী গীত গাইছেন, যে হে কৃষ্ণ তুমি যখন থেকে ব্রজধামে এসেছ তখন থেকেই লক্ষ্মীদেবী বৈকুণ্ঠ ত্যাগ করে এই ব্রজধামে বাস করছেন, সব ঐশ্বর্য পরিপূর্ণ হয়েছে, হ্যাঁ সব কিছু, তাই এই ব্রজের থেকে তুমি কোথায় গেলে, আর তুমি কালিয় থেকে কালিয় নাগের তুমি দমন করেছ, ব্রজবাসীদের কত কালিয়ার বিষ থেকে রক্ষা করেছ, বিভিন্ন সময় যত অসুর এসেছে অকাসুর বকাসুর রক্ষা করেছ, আর আমরা তো তোমার বিরহে মৃত প্রায়, আমাদের তুমি রক্ষা করো। এরকম খুব বিরহ কাতর ধ্বনিতে যখন গাইছেন, গাইতে গাইতে যখন একটা শ্লোক বলেছেন, তব কথা মৃতম তপ্ত জীবনম কবি ভীড়িতম কলমশাপহম শ্রবণ মঙ্গলম শ্রীমাদাদতাম ভুবি গিনন্তিতে ভুরি দা জনা। অর্থাৎ এই শ্লোকের মাধ্যমে বোঝা যায় যে মহাপ্রভু কাকে আলিঙ্গন করবেন। আপনারা কেউ আলিঙ্গন পেতে চান? মহাপ্রভু আলিঙ্গন আমরা পেতে চাই। রাজা প্রতাপরুদ্ধকে দর্শন দিচ্ছিলেন না, তাকে আলিঙ্গন করলেন। কিসের উপর ভিত্তি করে? যখন এই শ্লোকটা যখন সামনে এসেছে, এই শ্লোকটার বিশেষত্ব হচ্ছে এই, এই শ্লোকে বর্ণনা করা হয়েছে যে তব কথা মৃতম তপ্ত জীবনম, আপনার কথারূপ অমৃত হচ্ছে এই তপ্ত জীবন, অর্থাৎ তাপক্লিষ্ট জড় জগতে তাপক্লিষ্ট মানুষের কাছে এক অমৃত স্বরূপ আপনার কথা। আর যারা জগতে এই কৃষ্ণ কথা দান করে তারা হচ্ছে সব থেকে বড় দানী, তারা হচ্ছে সব থেকে বড় ভুরিদা। সব থেকে এখানে অনেক দানী লোককে আমরা দেখি কলকাতার তিন রাস্তার মাঝখানে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছে, সারা বছর পাখি কুলি পড়বে ধুলোবালি খাবে, আর জন্ম যেদিন জন্মতিথি হবে অনেক সময় দেখি ব্রাশ দিয়ে, নারকেলের ব্রাশ দিয়ে পরিষ্কার করে একটা মালা এবে হ্যাপি বার্থডে। এরকম দানি নয়, সর্বশ্রেষ্ঠ দানি হচ্ছে যারা ভগবত ভক্ত। কেন? তারা জগতে কৃষ্ণ কথারূপ অমৃত দান করে, যা তাপক্লিষ্ট মানুষের কাছে এক অমৃত স্বরূপ। গোপীরা তাই বলছেন যে তব কথা অমৃত, আপনার কথারূপ অমৃত যারা জগতের কাছে প্রচার করে তারা হচ্ছে জগতে সব থেকে বড় দানি। এরকম কথা যখন শুনেছেন গোপী গীত থেকে মহাপ্রভু, ভুরিদা ভুরিদা তুমি হচ্ছে দানি, তুমি আমাদের আমাকে কৃষ্ণ কথা শোনালে। তাই জগতে যারা মানুষের কাছে কৃষ্ণ কথা শোনায় পরিবেশন করে বা মানুষের কাছে কৃষ্ণ কথা প্রদান করে তারা হচ্ছে সব থেকে বড় দানি। এখানে টাকা পয়সা ধন দৌলত দুই দিনে আছে, দুই দিন পরে থাকবে না, কিন্তু কৃষ্ণ কথার মাধ্যমে আমাদের হৃদয় সত্যিকারে প্রসিদতি, জয়াত্মাসু প্রসিদতি, নষ্ট প্রায়াসু অভদ্রেশু। আমাদের হৃদয়ে যত অভদ্র রাশি আছে, টাকা পয়সা দিয়ে যাবে না, বড় গাড়ি বাড়ি দিয়ে যাবে না, বিরাট বড় শিক্ষিত হলেও অভদ্র রাশি যাবে না, এই অভদ্র রাশি যাবে শুধু একটাতেই, হরি কথা শ্রবণের মাধ্যমে। তাই আসল অভদ্র রাশি যদি ক্লিন করতে হয় হরি কথা। তাই যারা এই জগতে এই হরি কথা দান করে তারা হচ্ছে সব থেকে বড় দানি। রুটি তরকারি দুই দিনের জিনিস, আজ দেবেন কাল শেষ হয়ে যাবে, ওষুধপত্র দেবেন রোগ সারবে কিন্তু আবার নতুন রোগ হবে, পার্মানেন্ট সলিউশন নয়, পার্মানেন্ট সলিউশন হচ্ছে হরি। তাই এই শ্লোকে বলা হচ্ছে এই জগতে তারাই হচ্ছে সব থেকে বড় দানি যারা জগতে কৃষ্ণ কথা দান করে। তব কথা মৃতম তপ্ত জীবনম কবি ভীড়িতম কলমাশাপহম শ্রবণ মঙ্গলম, যা হচ্ছে শ্রবণ মঙ্গল, শ্রবণ করলেই মঙ্গল হবে। মেডিসিন খেলে মঙ্গল হোক আর না হোক, কিন্তু হরি কথা শ্রবণ করলেই মঙ্গল হবেই হবে, এ 100%। শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। আর যারা এই হরি কথা দান করে তারা হচ্ছে বুড়িদা জানা। মহাপ্রভু যখন এই শ্লোক শুনলেন এত খুশি হলেন, খুশি হলে কবিরাজ গোস্বামী বলছেন যে মহাপ্রভু যদি চোখ বন্ধ করে থাকেন তার চোখের সামনে কি হচ্ছে কি উনি দেখতে পারেন না? আমরা চোখ বন্ধ করে থাকলে দেখতে পাই না, কিন্তু মহাপ্রভু চোখ বন্ধ করে থাকলেও দেখতে পায়, ওনার সামনে না থাকলেও দূরে কি হচ্ছে তাও দেখতে পান। তাই মহাপ্রভু কি জানতেন না যাকে আমি দর্শন দিতে চাইছিলাম না, যে মহান রাজা যাকে নেগলেক্ট করে দিয়েছি, তাকে রিজেক্ট করে দিয়েছি, সেই রাজা এসেছে আমার পায়ের কাছে আমাকে মেসেজ করতে? কই, চোখ বন্ধ থাকলেও কি জানতেন না? কবিরাজ গোস্বামী বলে হ্যাঁ জানতেন, কিন্তু যেহেতু গোপী গীত গাইছে শুনছেন, শুনছেন। আর আরো বলো, চোখ বন্ধ করে বলো বলো বলো, আরো বলো আরো বলো, এরকম বলতে বলতে যখন এই তব কথা মৃতম তত্ত্ব জীবনের এই শ্লোকটা এসেছে, তখন আর শুধু বলছেন না, মহাপ্রভু উঠে আর রাজা প্রতাপ রুদ্রকে ধরে আলিঙ্গন করে দিয়েছেন। হরিব কৃপা, মহাকৃপা। তাই আমরাও মহাপ্রভুর কৃপা পাবো, তার আলিঙ্গন পেতে পারি যদি আমরা জগতের কাছে কৃষ্ণ কথা প্রচার করার চেষ্টা করি। মহাপ্রভু আলি, মহাপ্রভুর কৃপা হয়ে গেল মহাকৃপা। আর সেটাই হচ্ছে রাজা প্রতাপ রুদ্র সংস্থা, রাজা প্রতাপ রুদ্রকে উদ্ধার করলেন। এইভাবে রাজা মহাপ্রভুর পরম ভক্ত হলেন, মহাপ্রভু যখন যা লাগবে সব রাজা করে দিতেন, যা যদি বলে মহাপ্রভু এইটা চেয়েছে সঙ্গে সঙ্গে আগে সেটা করতে হবে। পুরো রাজা ছিলেন কিন্তু মন ছিল সব সময় মহাপ্রভুর সেবাতে, মহাপ্রভুর সেবাতে সব সময় ছিলেন। পরম ভক্ত হচ্ছে রাজা প্রতাপ রুদ্র। রাজা প্রতাপ রুদ্র মহাপ্রভুর সেবা করেছেন, কায় মনোবাক্যে মহাপ্রভুর সেবা করেছেন। এভাবে রাজা বিষয়ী হওয়া সত্ত্বেও কিভাবে মহাপ্রভুর কৃপা পেলেন? তাই আমরা তো সবাই বিষয়ী, অনেক টাকা থাকলেই যে বিষয়ী তা নয়, তাই প্রভুপাদ বলতেন হাওড়া জেলার ভিখারিরা তারা তাদের পোড়া কাঠ নিয়ে ঝগড়া করে, বলে তোর থেকে আমার বেশি পোড়া কাঠ আছে। তা আমাদের কোটি টাকা থাকতে হবে, লক্ষ টাকা থাকতে হবে তা নয়, ব্যাংক ফুটো পয়সা নিয়ে তার একটা অহংকার, ব্যাংকের আধুলি তা নিয়ে সে অহংকার করতে থাকে। আমি সেদিকে বর্ণনা করছিলাম, সেই জন্য অহংকারটা যে কিসে আসবে, টাকা থাকলে আসবে তা নয়, ফুটো পয়সা ব্যাংকের আধুলি পেয়ে সেও তার অহংকার হয়। তা আমাদেরও দুই পাঁচ টাকা থাকলে তাতেই অহংকার, এই জন্য অহংকার বিষয়ী, সেই বিষয়ের প্রতি আসক্তি, তা মহাপ্রভু যেমন কৃপা করলেন, কিভাবে রাজা সেই কৃপা পেলেন, তিনি গোপী গীত গাইলেন, মহাপ্রভুর অনুগ্রহ নিচু সেবা করলেন, ভগবত বাণীর প্রচারের মাহাত্ম্য বর্ণনা করলেন, কৃপা পেলেন। তা আমরাও কৃপা পেতে পারি যদি আমরা নিজেকে দৈন্য মনে করি। দিনের অধিক দয়া করেন ভগবান, ব্রাহ্মণ কুলীন পণ্ডিতের বড় অভিমান। এভাবে রথযাত্রা হলো না, এভাবে রথযাত্রার সময় এইভাবে বিভিন্ন লীলা হলো। আর একবার রথযাত্রার সময় সেই সময় রূপ গোস্বামী এসেছিলেন। রূপ গোস্বামী সেইবার রথযাত্রা এসেছিলেন, আর রথযাত্রা এসে মহাপ্রভু রথের সামনে সেই বছর কীর্তন করছেন। রথযাত্রায় মহাপ্রভু যখন কীর্তন করছিলেন, তিনি গান গাইছিলেন, সেই সে পরাণ নাথ পাইন যাহা লাগি মদন দহনে ছড়ি গেল। সেই আমি পরাণ নাথকে পেলাম যার জন্য মদন দহনে আমি দগ্ধীভূত হচ্ছিলাম। আসলে মহাপ্রভু হচ্ছে রাধারানীর ভাবে ভাবিত হয়েছেন, আর তিনি হচ্ছেন রাধারানী, আর কৃষ্ণ জগন্নাথ হচ্ছে কৃষ্ণ, রাধা কৃষ্ণের মিলন হয়েছে। রথযাত্রা মানে হচ্ছে কুরুক্ষেত্রে কৃষ্ণের সঙ্গে রাধারানীদের মিলন হয়েছে, আর সেখান থেকে টেনে টেনে বৃন্দাবনে নিয়ে যাচ্ছে। তা মহাপ্রভুর ভাব ছিল রাধা ভাব, রাধা ভাবে বিভাবিত হয়ে তিনি গাইতেন, সেই সে পরাণ নাথ পাইন যাহা লাগি মদন দহনে ঝরি গেল। শরৎ দামোদর গান গাইতেন মহাপ্রভুর ভাবটাকে উপলব্ধি করতে পেরে। সেই কৃষ্ণ তাকে রাধারানী পেয়েছেন, কিন্তু রাধারানী যখন কুরুক্ষেত্রে কৃষ্ণকে পেয়েছে, সেই কৃষ্ণের সঙ্গে হাতি ঘোড়া লোকজন আছে, কিন্তু এই কৃষ্ণকে রাধারানী চায় না। রাধারানী চায় সেই বৃন্দাবনে নিকুঞ্জ বনে একাকী কৃষ্ণ থাকবে, হাতি ঘোড়া ঐশ্বর্য থাকবে না, নির্জন নিরালা। তাই রাধারানী তাতে মন ভরে না, আর সেই ভাব অবলম্বন করে মহাপ্রভু জগন্নাথের সামনে একটা শ্লোক বলছিলেন। কি শ্লোক? য কৌমার হর স এব হি বরস্তাত, বরস্তাত এব চৈত্রস্কবা স্তে চৌমেলির মালতি সুর ভয়া পৌড়া কদম্ব নালিনী যা চৈবাস্মি তথাপি তত্র সুর ব্যাপরা লীলা বিধ রেবা রোদসী বেতসী তরুতলে চেত সমৎকণ্ঠতা। এই একটা শ্লোক মহাপ্রভু কীর্তন করছিলেন কি জগন্নাথকে দেখে। লোকেরা ভক্তরা কেউ জানে না মহাপ্রভু কি শ্লোক বলছেন, স্বরূপ দামোদর শুধু জানতেন কি ভাব নিয়ে বলছেন। আর সেই বছর রূপ গোস্বামী সেই রথযাত্রায় ছিলেন মহাপ্রভুর সঙ্গে, তিনি এই শ্লোকটাকে বুঝতে পারলেন কি বলছেন। এই শ্লোকটা আসলে একটা গ্রাম্য কবির কবিতার মতন, সংস্কৃত কবিতা। একজন প্রেমিক প্রেমিকাকে যেভাবে বলে সেই রকম একটা কথা। সেখানে অনুবাদটা আমি পড়লে বুঝতে পারবেন, যিনি মহাপ্রভু সেই শ্লোকটা বলেছিলেন, যিনি কৌমার কালে রেবা নদীর তীরে আমার চিত্ত হরণ করেছিল তিনি এখন আমার পতি হয়েছেন। মানে নাটক নভেল যেমন, ঠিক সেরকম ভাবে একটা কবি তা লিখছেন। কি লিখছেন? রেবা নদীর তীরে আমার প্রেমিকার প্রেমিকের সঙ্গে আমার পরিচয় হয়েছিল, আর তার সঙ্গে পরিচয় হয়ে আমার মন সেদিন হরণ করে নিয়ে গেছিল, আর এখন সে আমার পতি হয়েছে। তারপরে দেখা বিবাহ হয়েছে, এখন আমার পতি হয়েছে। নির্জন নিরালায় প্রথম যখন দেখা হওয়াতেই আমার মন হরণ করেছিল সে, আর সে এখন আমার সেই ব্যক্তি আমার এখন পতি স্বামী হয়েছে। এখন সেই চৈত্র মাসের জ্যোৎস্না আলোকিত রজনীতে সেই প্রস্ফুটিত মালতী পুষ্পের সৌরভ রয়েছে, আর সেই মধুর সমীরণ কদম্ব কানন থেকে প্রবাহিত হচ্ছে। সুরত ব্যাপার লীলাকার যে আমি সেই নায়িকা উপস্থিত, তথাপি আমার চিত্ত এই অবস্থায় সন্তুষ্ট না হয়ে রেবা নদীর তীরে বেতসী তরুতলের জন্য নিতান্ত উৎকণ্ঠিত। সেই নায়িকা সে বলছে, নায়কের কথা বলছে, সে নায়কের সঙ্গে আমার রেবা নদীর তীরে মিলন হয়েছিল, তখন সে আমার মন হরণ করেছিল, সে আমার এখন পতি হয়েছে। আর চারিদিকে চৈত্র মাসে জ্যোৎস্না আলোকিত রজনী আছে, মধুর সমীরণ আছে, পঞ্চম তানে গান করছে, কিন্তু আমার মন সেই যে আমার হরণ করছে সে আমার স্বামী হয়ে আমার কাছে আছে। চারিদিকে সব কিছু ঐশ্বর্য আছে বটে, কিন্তু আমার মন এখানে ভালো লাগছে না। সেই নায়িকা বলছে, কোথায় ভালো লাগছে? প্রথম যেদিন মিলন হয়েছিল একাকী রেবা নদীর তীরে, সেখানে আমার মন উৎকণ্ঠিত পড়ে আছে। এ থেকে কি বোঝা যায়? আসলে মহাপ্রভু আসলে নিজে অবশ্য আচরণ করে শিক্ষা দিয়েছেন, জয় জল রস সর্ব রস সার পরকীয়া ভাবে যাহা ব্রজেতে পর, স্বকীয় আর পরকীয়। দেখবেন বিবাহ হওয়ার আগে প্রেমিক প্রেমিকার খুব সম্পর্ক খুব জমে, বিবাহ হওয়ার পরে আনরে দাওরে আর সেই সব আর থাকে না, থাকে। এই জন্য এটা কিন্তু জাগতিক, কিন্তু এটাকেই পারমার্থিক রূপ মহা ভগবান দিয়েছেন। সেই জন্য দেখবেন কি বলে, দ্বারকার মহিষীরা আছে, কিন্তু তাদের সঙ্গে সেই সম্পর্কটা অত গাঢ় নয়। যে সম্পর্ক গাঢ় হচ্ছে বৃন্দাবনের গোপীদের সঙ্গে, জয়জ্জল রস সর্বরস সার পরকীয়া, স্বকীয় না, স্বকীয় হচ্ছে স্বামী স্ত্রী, পরকীয় হচ্ছে অন্যের। আসলে এটাকে পরকীয় ভাবটাকে জগতে প্রচার করেছেন। আসলে কৃষ্ণ হচ্ছে সবার স্বামী, সারা ব্রহ্মাণ্ডের স্বামী, ব্রজগোপীদের তো স্বামী, সারা ব্রহ্মাণ্ডের স্বামী, কিন্তু এই লীলা বিলাস রস আস্বাদন করার জন্য পরকীয় ভাব প্রকাশ করে। এখানে মহাপ্রভু শ্লোক বলছেন, এই শ্লোকটা মহাপ্রভু বলেছেন, এই শ্লোকটা একটা গ্রাম্য কবির কবিতা। তাতে মহাপ্রভু নায়িকার অভিনয় করছেন, আর নায়ককে বলছে, তুমি সেই নায়ক, তোমার সঙ্গে প্রথম যেদিন দেখা হয়েছিল রেবা নদীর তীরে, সেই দিনই আমার মন হরণ হয়েছিল, এখন আমার তুমি আমার স্বামী হয়েছ, কিন্তু আমার মন এখন ভালো লাগছে না, আমার সেই নির্জন জায়গাটাই মনে পড়ছে। এটা বলেছেন কে? মহাপ্রভু। এই শ্লোক মহাপ্রভু পড়ে বারবার, স্বরূপ বিনা অর্থ কেহ না জানে ইহার, এই শ্লোকার্থ পূর্বে লিখিয়াছি বাখ্যান, শ্লোকের ভাবার্থ করি সংক্ষেপে আখ্যান। এখানে ব্যাখ্যা করছেন, অবশেষে রাধা কৃষ্ণ করে নিবেদন, সেই তুমি সেই আমি সেই নব সঙ্গম, তথাপি আমার মন হরে বৃন্দাবন, বৃন্দাবনে উদাহ করাও আপন চরণ। জগন্নাথকে দেখে মহাপ্রভু এইভাবে বলছিলেন, ইয়া লোকারণ্য হাতি ঘোড়ারত ধ্বনি, তাহা পুষ্প অরণ্য বৃঙ্গ পিক নাদ শুনি, ইহা রাজবেশ সঙ্গে ক্ষত্রিয় গণ, তাহা গোপবেশ সঙ্গে মুরলি বাদন। এখানে ক্ষত্রিয় ভাব, রাজারা সঙ্গে আছে, ঐশ্বর্য আছে, এখানে আমার মন ভালো লাগছে না। নির্জন যেখানে গোপবেশে একাকি তোমার, তুমি আমার সঙ্গে মিলিত হতে, আমার মন সেখানে পড়ে আছে। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইয়া নাহি এক কণ। ব্রজের সুখ হচ্ছে সমুদ্রের সুখ, আর এখানকার সুখ এক কণাও নয় সেই তুলনায়। ব্রজে তোমার সঙ্গে যেই সুখ আস্বাদন, সেই সুখ সমুদ্রের ইয়া নাহি এক কণ। আমা লইয়া পোনা লীলা করো বৃন্দাবনে, তবে আমার মনোবাঞ্ছা হয়তো পূরণে। ভাগবতে আছে যাইতে রাধিকা বচন, পূর্বে তা সূত্র মধ্যে করিয়াছি বর্ণন। আহুস্তাতে নালিনী নাভ পদারবিন্দ যোগেশ্বরিদি চিন্ত গাবধ সংসার কুপতিত উত্তরণ কা অবলম্বন গৃহ জয়শ্রী মন সদা। গোপীরা বললেন, হে কমল নাম, সংসার কূপে পতিত মানুষদের উদ্ধারের একমাত্র অবলম্ব স্বরূপ তোমার শ্রীপাদ পদ্ম, যা অসীম জ্ঞান সম্পন্ন মহান যোগীরা সর্বদা তাদের হৃদয়ে ধ্যান করেন। গৃহ ধর্মরত আমাদের মনে উদয় হোক। অন্যের হৃদয় মন, মোর মন বৃন্দাবন, মনে বনে এক করি জানি, তাহা তোমার পাদোদয় করাহ যদি উদয়, তবে তোমার পূর্ণ কৃপা মানি। শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত হয়ে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, অন্য লোকের মনই হৃদয়, কিন্তু আমার মন বৃন্দাবন থেকে অভিন্ন, আমার মন ও বৃন্দাবনকে এক বলেই আমি জানি। তাই সেখানে যদি তুমি তোমার পাদপদ্মকে উদয় করাও, তাহলে তা তোমার পূর্ণ কৃপা বলে আমি মনে করি। এভাবে রাধারানীর সুন্দর রাধারানীর ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু সুন্দর সুন্দর শ্লোক বলছেন। আর সেই বছর যখন রূপ গোস্বামী সেই বছর সেখানে এসেছিলেন, এই শ্লোকটা শুনে তিনি আর একটা শ্লোক ঠিক অ্যাজ ইট ইজ করে তিনি লিখেছিলেন। সেই শ্লোক হচ্ছে এরকম ছিল যে, আমি সেই রাধা রানী, তুমি সেই কৃষ্ণ, অনেকদিন পরে তোমার আমার সঙ্গে মিলন হয়েছে, কিন্তু আমার মন এখানে ভালো লাগছে না, এখানে হাতি ঘোড়া আমার মন পড়ে আছে যমুনার কূলে, পঞ্চম সুরে যেখানে পাখিরা নাদ করছেন সেই যমুনার কূলে নির্জন স্থানে আমার মন পড়ে আছে। এরকম শ্লোক লিখে রূপ গোস্বামী রথযাত্রায় মহাপ্রভুর মুখে ওই শ্লোকটা শুনেছেন, কিন্তু ওই শ্লোকের ভাবটা কেউ জানতে পারেনি স্বরূপ দামোদর ছাড়া। আর রূপ গোস্বামী সেই বছর এসেছিল, সেই বছর ওই শ্লোকটা যখন শুনেছে, উনি কি করেছে, তারই অনুরূপ করে তাল পাতায় সুন্দর করে আর একটা শ্লোক লিখেছেন। সে শ্লোকের অর্থ হচ্ছে এরকম যে, আমি রাধা, তুমি সেই কৃষ্ণ, অনেক দিন পরে তোমার আমার মিলন হয়েছে, কিন্তু আমাদের মন, আমার মন এখানে ভালো লাগছে না, এটা হাতি ঘোড়া আমার মন পড়ে আছে বৃন্দাবনে যমুনার কূলে নির্জন স্থানে। এরকম শ্লোক তাল পাতায় লিখে যখন চালে গুজে রেখেছে রূপ গোস্বামী, রূপ গোস্বামী সেই বছর সিদ্ধ বকুলে উনি ছিলেন হরিদাস ঠাকুরের সঙ্গে, হরিদাস ঠাকুরের সঙ্গে ছিলেন, আর তিনি ওই রকম সুন্দর করে তাল পাতায় যখন শ্লোক লিখেছেন, লিখে সমুদ্রে স্নান করতে গিয়েছেন, আর মহাপ্রভু এসেছেন প্রত্যেক দিন আসতেন হরিদাস ঠাকুরকে দর্শন দিতে, রূপ গোস্বামীকে দর্শন দিতে, তারা তো পুরী তারা তো জগন্নাথ মন্দিরে যেতেন না, মহাপ্রভু নিজে আসতেন দর্শন দিতে। তো ওই দিন এসেছেন, এসে চালের দিকে তাকিয়েছেন, মহাপ্রভু তো অন্তর্যামী সব জানেন, তিনি চালের দিকে তাকিয়েছেন, দেখছেন যে তাল পাতায় কিছু যেন লেখা আছে। তিনি তাল পাতাকে ওখান থেকে বের করলেন, বের করে পড়তে লাগলেন, আবিষ্ট হয়ে শ্লোকটা পড়ছেন, আর মনে মনে ভাবছেন রূপ আমার মনের কথা জানলো কি করে। আবিষ্ট হয়ে শ্লোকটা যখন পড়ছেন, এমন সময় রূপ গোস্বামী সমুদ্রে স্নান করে মহাপ্রভুর কাছে আসলেন, এসে সুন্দর করে প্রণাম করলেন। লম্বা হয়ে যখন প্রণাম করেছেন, রূপ গোস্বামী প্রণাম করে যখন উঠেছেন, এক চড় মেরে দিয়েছেন তাকে, রূপ তুমি আমার মনের কথা জানলে কি করে, আমি তো এত কথা কাউকে বলিনি, আমি যে রাধা ভাব আছে এ কথা তো আমি কাউকে বলিনি, তুমি কি করে জানলে আমার মনের কথা। স্বরূপ দামোদরকে বলছেন, দেখো রূপ আমার মনের কথা কি করে জানলো। তখন স্বরূপ দামোদর বললেন, প্রভু এর থেকে বোঝা যায় রূপ গোস্বামী আপনার কত কৃপার পাত্র, যে আপনার ভিতরের কথা রূপ জানে, অন্য কেউ জানে না কিন্তু রূপ গোস্বামী জানে। তাহলে বোঝা যাচ্ছে রূপ গোস্বামী আপনাকে আপনার কত কৃপার পাত্র সে, আর সেটাই সেই কৃপার পাত্র যদি রূপ হয়, সেই জন্য রূপের কৃপা পেয়েছে বলে এরকম কথা সে লিখতে পেরেছে। এই জন্য আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে রূপানুগ সম্প্রদায়, রূপ গোস্বামীর অনুগত সম্প্রদায়। আর সেই সম্প্রদায় আমরা আছি যা রূপ মহাপ্রভুর মনের কথা জানে। সেই জন্য শ্রী চৈতন্য মনোভীষ্ট স্থাপিত যেন ভূতলে, স্বয়ং রূপ কদা মজ্জম তদাপি সপদম। রূপ গোস্বামী যা চৈতন্য মহাপ্রভুর মনোভীষ্টকে পূরণ করার জন্য, মনের ভাব যিনি ভালো করে জানেন সেটাই তিনি হচ্ছেন রূপ গোস্বামী। আর এই রূপ গোস্বামী সঙ্গে যখন মহাপ্রভুর এলাহাবাদে প্রথম সাক্ষাৎ হয়, মহাপ্রভু তখন খুব নিত্য কীর্তন করছেন, চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা আছে। এর আগে অনেকবার গঙ্গা যমুনাতে বন্যা হয়েছে কিন্তু এমন ভাবে মানুষকে ডুবাতে পারেনি, কিন্তু মহাপ্রভু এনে যে প্রেমের বন্যা দিয়েছেন, হাজার হাজার লাখ লাখ লোক সব প্রেমের বন্যায় ডুবে গেছে। মহাপ্রভুর সঙ্গে লাখ লাখ লোক চলছে, দূর থেকে মহাপ্রভুকে দেখতে পেয়েছেন, দেখতে পেয়ে মহাপ্রভু কীর্তন করার পরে তিনি এক সাউথ ইন্ডিয়ান ব্রাহ্মণ আর ঘরেতে এক ব্রাহ্মণের ঘরে তিনি অবস্থান করলেন। রূপ গোস্বামী আর অনুপম সেখানে মহাপ্রভুর সঙ্গে মিলন হল, মহাপ্রভুকে প্রণাম করলেন, প্রণাম করে একটা মন্ত্র বললেন, কি মন্ত্র, নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্যে গৌরত্বিষে নম। মহাপ্রভু বললেন, মহাপ্রভুকে বললেন, আপনি হচ্ছেন মহাবদান্ন, সব থেকে বড় বদান্ন, মহাবদান্ন। মহাপ্রভু বললেন, আমি কি করে বদান্ন হব, বদান্ন মানে হচ্ছে দানি, আমি তো সন্ন্যাসী মানুষ, আমি কি দান করব, আমার পকেটে তো ফুটো পয়সা নেই। রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণ প্রেম প্রদায়তে, আপনি দান করছেন কি, কৃষ্ণ প্রেম, দুর্লভ বস্তু, টাকা পয়সা দান করলে তাতে কি আছে, কিন্তু আপনি যা দান করছেন ব্রহ্মারও দুর্লভ, শিবের বাঞ্ছিত প্রেম, তাই ব্রহ্মার যে দুর্লভ সেই কৃষ্ণ প্রেম আমি দান করছি, তাই আপনি হচ্ছে দান। মহাপ্রভু তখন বলছেন, আরে কৃষ্ণ প্রেম তো কৃষ্ণ ছাড়া কেউ দিতে পারে না। মহাপ্রভু রূপ গোস্বামী বলছেন, কৃষ্ণায় আপনি কৃষ্ণ, কিন্তু নামটা যে আলাদা, হ্যাঁ কৃষ্ণ চৈতন্য নাম নেই, নাম আপনি চেঞ্জ করেছেন, আগে আপনার নাম কৃষ্ণ ছিল, এবার আপনি নাম ধারণ করেছেন কৃষ্ণ চৈতন্য, আর কালারটাও চেঞ্জ করে নিয়েছেন, গৌরব তিসে নব, গৌর বর্ণ, কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণ, অকৃষ্ণ বর্ণ অর্থাৎ গৌর বর্ণ আপনি ধারণ করেছেন, আপনি হচ্ছে বদান্য, আপনি হচ্ছে সব থেকে বড় দান। মহাপ্রভুর সঙ্গে রূপ গোস্বামীর সাক্ষাৎ হলো, সেখানে মহাপ্রভু সঙ্গে রূপ গোস্বামীকে রাখলেন, প্রসাদ দিলেন, উচ্ছিষ্ট প্রসাদ পেলেন রূপ গোস্বামী অনুপম। হ্যাঁ, তিনি ওপার থেকে আসলেন, কি নাম আগের বার বলছিলাম, বল্লভ ভট্ট। বল্লভ ভট্ট এসেছিলেন মহাপ্রভুর কাছে, মহাপ্রভুকে যখন প্রণাম করলেন, আর এই রূপ গোস্বামী সনাতন গোস্বামীকে আলিঙ্গন করতে গেলেন, তখন তারা দূরে পালিয়ে গেল, বলো আমরা অধম, আমাদের আলিঙ্গন করবেন না। মহাপ্রভু বললেন, হ্যাঁ ওরা নিচু জাতি, ওদের আপনি আলিঙ্গন করবেন না। বল্লভ ভট্ট বললেন, না নিচু জাতি হতে পারে না, যে যার মুখে সবসময় হরিনাম হচ্ছে তার জাতি হচ্ছে উচ্চ জাতি। এই জন্য মহাপ্রভুকে, মহাপ্রভু যখন সাত প্রহরিয়া ভাব শিবা সঙ্গনে, তখন হরি এক একজনকে ডেকে ডেকে আশীর্বাদ দিচ্ছেন, হরিদাস ঠাকুরকে ডেকে বলছেন, হরিদাস লোকেরা বলে তোমার হচ্ছে নিচু জাতি, কিন্তু আমি বলছি তোমার যে জাতি আমার সেই জাতি, তোমার জাতি আমার জাতি, যে জাতিতে জন্ম হলে হরিনাম তোমার মতন করা যায় সেটাই হচ্ছে উন্নত জাতি। তাই তোমার জাত হচ্ছে আমার জাত, তোমার হৃদয়ে আমি সব সময় অবস্থান করি, তোমাকে রক্ষা করার জন্য আমি সুদর্শন চক্র পাঠিয়েছিলাম। তাই বল্লভ ভট্ট বলছেন, না এ নিচু জাতি হতে পারে না, যার জিহ্বাগ্রে নাম অতুভম, যার জিহ্বাগ্রে সবসময় নাম নিত্য করছে, সে কখনো নিচু হতে পারে না। যেই ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার, নমে ভক্তাস চতুর্বেদী। চতুর্বেদী যে, সে আমার ভক্ত না হতে পারে। মত ভক্ত সপচ প্রিয়, সপচ মানে যে খুব নিচু কুলে যায়, কুকুরের মাংস খায় এরকম, তাকে সপচ বলা। মত ভক্ত সপচ প্রিয়, সে যদি আমার ভক্ত হয় সপচ, সে আমার প্রিয়। কিন্তু চতুর্বেদী, সে যদি আমার ভক্ত না হয় সে আমার প্রিয় নয়, কিন্তু আমার প্রিয় সে, সে যদি নিচু কুলেও জন্মগ্রহণ করে কিন্তু আমার ভক্ত হয়। নমে ভক্তাস চতুর্বেদী, মত ভক্ত সপচ প্রিয়, তস্মৈ দেহ তত গ্রাহ্য সচ পূজ্য যথায়ম, তাকেই সেবা করা উচিত। আর আমাকে যেমন সেবা করা উচিত, আমার প্রিয় ভক্ত তাকে যথা অয়ম আমার মতন তাকেও সেবা করা উচিত। কোন কোন শাস্ত্রে আবার বলা হয়েছে, আমার থেকেও আমার ভক্ত বড়, আমার ভক্তের পূজা আমা হইতে বড়, এই কথা গীতা ভাগবতে কইল দৃঢ়। আমার ভক্ত নাই পূজে আমাকে পূজে মাত্র, সে দাম্ভিক নহে মোর প্রসাদের পাত্র। তা আসলে তারাই যে হরিনাম করে মহাপ্রভুর ভক্ত, সেই হচ্ছে আসল ভক্ত। বল্লভ ভট্ট মহাপ্রভুকে এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে যমুনা পার করে ওনার বাড়িতে নিয়ে গেলেন। যখন যাওয়ার সময় যমুনার চিকন জল, সুন্দর জল দেখে তিনি নাচতে শুরু করলেন, আর নাচতে নাচতে যমুনা জ্ঞান করে যমুনায় ঝাঁপ দিলেন মহাপ্রভু, যমুনায় ঝাঁপ দিয়ে পড়লেন। যমুনায় ঝাঁপ দিলেন, তখন সবাই আস্তে আস্তে ধরে মহাপ্রভুকে আবার নৌকায় তুললেন। বল্লভ ভট্ট মহাপ্রভুকে আড়িয়াল ঘাট, সেখানে নিয়ে গেলেন যমুনার ওপারে, আর সেখানে খুব সেবা শুশ্রূষা করলেন, তার চরণ ধৌত করলেন, চরণ সব অংশে সেই চরণ ধৌত জল পান করলেন, খুব সেবা যত্ন করলেন। গ্রামবাসীরা সব দেখতে আসলো, সবাই বলছে আমার বাড়িতে ভিক্ষা দেবো, আমার বাড়িতে ভিক্ষা দেবো। বল্লভ ভট্ট বলছে, আমি মহাপ্রভুকে এখানে রাখবো না। মনে আছে যমুনাতে আসার পথে লাফ দিয়ে যমুনায় পড়েছে, এই নদীর এপারে রাখবো, কখন কোন সময় আবার যমুনায় ঝাঁপ দেবে, আর একটা বিপদ কাণ্ড হয়ে যাবে, আমি ওনাকে আবার ওনার ওপারে পৌঁছে দিয়ে আসি, যার সেবা করানোর দরকার ওখানে যেই করো, এখানে এখানে হবে না। তাও আবার বল্লভ ভট্ট এই যমুনার পথে গেলেন না, ওইদিকে ঘুরে গঙ্গা পার হয়ে ওনাকে আবার জায়গায় রাখলেন। যমুনা সবুজ জল, চিকন জল দেখে আবার কি ভাবের উদয় হবে। সেই জন্য মহাপ্রভুকে আর যমুনা পার করালেন না, ঘুরে এনে গঙ্গা পার করে ওপারে দিয়ে দিলেন। মহাপ্রভু তখন রূপ গোস্বামীকে দশাশ্বমেধ ঘাটে রেখে তিনি 10 দিন ধরে শিক্ষা প্রদান করলেন। রান্না কতদূর, আজকে আমি ওই ভুল করব না, রান্না হয়েছে কেউ কও, প্রভুপাদ চানাচুর একটু দেখুন না, প্রভুকে জিয়া ভাগবত দেখে আসুন। আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, আমাদের ক্ষুধা তাড়াতাড়ি লেগেছে, সেই জন্য দ্বাদশী। তা যদি প্রসাদ না হয়, অল্প কথায় রূপ শিক্ষা বলতে পারি, প্রসাদ হয়ে গেছে কে শান্তি প্রভু? হ্যাঁ, তা রূপ গোস্বামীকে দশাশ্বমেধ ঘাটে রেখে মহাপ্রভু শিক্ষা দিয়েছিলেন 10 দিন ধরে। তাহলে দ্বাদশীর পারণ প্রসাদ হয়ে গেছে, আপনার কি প্রসাদের পরে আসবেন না কোথাও ঘুরতে যাবেন? যদি আসেন তাহলে আমি বলবো, না হলে আমিও ঘরে থাকবো। যদি আপনারা আসতে চান তারপরে বিকালে আপনাদের জন্য ফ্রি করে দেয়া হবে। কয়েকটা লীলা আমার বলার ইচ্ছা, যদি আপনারা শুনতে চান, জোরাজুরি নয়, ভক্তদের কাছে জোরাজুরি।